be Harrison Rowe.
নমস্কার, 221B হ্যারিসন রোড থেকে বলছি, আমি সুমিতেন্দ্র।
আর আমি প্রত্যয়।
চারটা এপিসোড ধরে বিবিধ স্বাদের কিছু গল্প করার পর চলে এসেছি সিজন 3 5th এপিসোডে আরও একটা শার্লক হোমসের অ্যাডভেঞ্চার নিয়ে। আজকের গল্প স্যার আর্থার কনন ডয়েলের লেখা শার্লক হোমস অ্যান্ড দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য বেরিল কোরোনেট। আজকের গল্পে শার্লকের ভূমিকায় আমি সুমিতেন্দ্র, ওয়াটসনের ভূমিকায় প্রত্যয়, মিস্টার হোল্ডারের ভূমিকায় প্রদীপ্তদা, ম্যারির ভূমিকায় দেবপ্রিয়া, আর আর্থারের ভূমিকায় সমক। গল্পের অনুবাদ করেছে অনন্যা রায়চৌধুরী, সম্পাদনায় নার্গিস লেলা, নির্দেশনা ও প্রচ্ছদ অঙ্কনে আমি সুমিতেন্দ্র, শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে প্রত্যয়। আজকে বেঙ্গলি অডিও স্টোরি নেটওয়ার্কের অন্তর্গত নকটার্নাল অডিও হরর স্টেশন ইউটিউব চ্যানেল থেকে পেয়েছি দেবপ্রিয়াকে, অ্যালেন পো, লাভক্রাফ্ট, লেডি সিনথিয়া অ্যাস্কিট থেকে হেমেন্দ্র কুমার রায়ের কিছু ক্লাসিক গল্প লুকিয়ে আছে আপনাদের জন্য সেখানে, শুনতে ভুলবেন না কিন্তু, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া রইল। আর তাছাড়া রয়েছে আমাদের আড্ডাবাজ প্রদীপ্তদা ফ্রম দ্য ইউটিউব চ্যানেল আড্ডাবাজ। বর্তমানে এপিক কিছু গল্প করার দুঃসাহস দেখিয়ে তারা পেয়েছে শ্রোতাদের ভালোবাসা আর আমাদের সম্মান, ওদের চ্যানেলের লিঙ্কটাও কিন্তু নিচে দেওয়া রইল।
আদিম উপজাতিদের একটা গ্রাম, লোকচক্ষুর আড়ালে লুকিয়ে তাদের প্রাচীন দেবী। উচ্চাভিলাষী এক রিপোর্টার ইঁদুর দৌড়ে সবার ওপরে ওঠার লালসা কি তাকে অন্ধ করে দিল? ভালো মন্দের বিভেদটা তাহলে কোথায়? শেষ রক্ষা কি হবে? এসব প্রশ্নের জট ছাড়াতে শুনুন আমাদের আগের গল্প, দেবদত্ত চট্টরাজের লেখা মন্দের দেবী প্রথম ও দ্বিতীয় পর্ব।
আর অনেকদিন হলো বলা হয়নি, সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করুন, করুন এক্ষুনি করুন, আমি দাঁড়াচ্ছি, করুন করুন। হ্যাঁ হয়েছে, এবার বেল আইকনটাকে থাবড়ে দিন, ব্যাস। এর পরের বার থেকেও যদি প্রিমিয়ারে না দেখি তাহলে সিম্পলি বাস্কারভিলের হাউন্ডটাকে পেছনে লেদিয়ে দেবো। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, স্যার আর্থার কনন ডয়েলের লেখা দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য বেরিল কোরোনেট।
ফেব্রুয়ারি মাসের এক সকালে যখন বরফ পিছিল পথে কোনো জনমানবের চিহ্নটুকু নেই, ঠিক সেই সময় জানলা দিয়ে আমার নজর গেল এক ব্যক্তির দিকে। আমি একটু অবাক হয়ে হোমসকে বলে উঠলাম, এই দেখো শার্লক, এই তীব্র শীতেও কোনো রকম তোয়াক্কা না করে কেমন যেন উদ্ভ্রান্তের মতন রাস্তায় বেরিয়ে পড়েছে। হোমস কথাটা শুনে একটু মুখ কুচকে আমার দিকে তাকিয়ে থেকে তার প্রিয় আরাম কেদারা থেকে উঠে ঠিক জানলার সামনেটায় আমার পাশে এসে দাঁড়াল। তারপরে তার দুই হাত ড্রেসিং গাউনটায় ভেতরে ঢুকিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল,
ওয়াটসন, খুব ভালো করে খেয়াল করো লোকটাকে, দেখো তিনি এই তীব্র শীতের সকালে অতি উদ্বিগ্ন মুখে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে উদ্ভ্রান্তের মতো এক প্রকার ছুটে আসছেন বলা যেতে পারে। সুতরাং এর থেকে খুব ভালো করে বোঝা যাচ্ছে যে উনি এখন কোনো ধরনের বড়সড় সমস্যার মধ্যে আছেন, আর তাই
আমি হোমসকে তার মুখের পুরো কথাটা শেষ করতে না দিয়ে বলে উঠলাম,
বুঝেছি, তুমি আসলে বলতে চাইছো যে উনি সেই ধরনের কোনো রকম বড়সড় মারাত্মক বিপদের মধ্যে আছেন বলেই ওই রকম উদ্বিগ্ন হয়ে উদ্ভ্রান্তের মতন এই শীতের সকালেও বেরিয়ে পড়েছেন। কেননা আজকে বাইরে যা ওয়েদার, তাতে খুব একটা ঠেকায় না পড়লে কেউ বাইরে বেরোবে না, কি তাই তো?
হোমস আমার কথাতে মৃদু হেসে সায় দিয়ে বলে উঠল,
একদম ঠিক ধরেছ, তুমি দেখো ওনার পোশাক দেখে বেশ অবস্থাপন্ন ঘরের মনে হলেও অঙ্গভঙ্গি বা হাঁটা চলার ধরন দেখে কিন্তু একেবারেই সুস্থ মস্তিষ্কের লোক বলে মনে হচ্ছে না। তার মানে বুঝতে পারছো উনি আর ওনার নিজের মধ্যে নেই। ওনার এই ধরনের হাবভাব, চলাফেরার ভঙ্গি যে বাইরের লোকেদের কাছে অস্বাভাবিক লাগতে পারে, এসব ভাবনা নিয়ে তিনি বিন্দুমাত্র বিচলিত নন। উনি এখন গভীর চিন্তান্বিত হয়ে নিজের খেয়ালে চলছেন।
আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম, সত্যি তো তিনি এক নাগাড়ে মুখে কী সব যেন বিড়বিড় করে বলেই চলেছেন, আর তার সাথে সাথে ক্রমাগত হাত পা ছুঁড়ে ছুঁড়ে, কখনো কিছুটা দৌড়ে, আবার কিছুটা হেঁটে, কিছু যেন একটা খুঁজতে খুঁজতে প্রায় এই দিকেই এগিয়ে আসছেন। আমি হোমসের দিকে তাকিয়ে বললাম, উনি সত্যি খুব সমস্যার মধ্যে আছেন বলেই এই শীতে বেরিয়েছেন, না হলে এই ওয়েদারেও বছর পঞ্চাশের এক লোককে বাড়ির লোক খুব সহজেই বাইরে বেরোতে দিত না। আমার মনে হচ্ছে উনি কিছু একটা খুঁজছেন।
ওয়াটসন, আমার মনে হচ্ছে উনি বোধহয় আমাকেই খুঁজছেন, বুঝলে? আসলে বিপদের মধ্যে পড়েছে তো, তাই অস্থির হয়ে আমাদের বাড়ির নম্বরটাই খুঁজছেন হয়তো। দেখো,
আমি হোমসের দিকে কৌতূহলী হয়ে তাকাতেই সে বলে ওঠে,
আরে আরে ওয়াটসন, এত সিরিয়াস হয়ো না, আমি অনুমান করে বললাম শুধুমাত্র। অবশ্য তোমার বন্ধুবরের এই অনুমানটাও যে অক্ষরে অক্ষরে মিলে যাবে না, তা কে বলতে পারে।
সত্যি হোমসের অনুমান একদম নিখুঁত, সত্যি সত্যি সেই ভদ্রলোক তড়িঘড়ি করে আমাদের বাড়িতে ঢুকলে ও অতি অস্থিরতার সাথে সদর দরজার ঘণ্টাটা বাজালে। দরজা খোলা হলে কোনো ক্রমে হাঁপাতে হাঁপাতে সিঁড়ি দিয়ে উঠে ঘরে প্রবেশ করেই দিশাহারার মতন দেওয়ালে মাথা কুটতে লাগলেন তিনি। ওনার এমন অদ্ভুত রকমের কাণ্ড কারখানা দেখে আমি আর হোমস কিছুক্ষণের জন্য খানিকটা হতভম্ব হয়ে গেলাম। কয়েক সেকেন্ড পরে হোমসই ভদ্রলোককে দেওয়ালের সামনে থেকে প্রায় জোর করে টেনে এনে চেয়ারে বসিয়ে দিল।
আপনি একটু শান্ত হয়ে বসুন প্লিজ, আমাকে আপনার সমস্ত সমস্যার কথা পরিষ্কার করে খুলে বলুন, এত অস্থির হলে কিন্তু আপনার বিপদ সহজেই মিটে যাবে না।
ভদ্রলোক একবার হোমস ও আরেকবার আমার দিকে তাকিয়ে তার দুই হাতের তালু কোচলে বলে উঠলেন,
অস্থিরতা ছেড়ে সুস্থির হয়ে বসার যে কোনো উপায়ই দেখছি না মশাই, এখনো যে পুরোপুরি উন্মাদ হয়ে যায়নি এই রক্ষে, বুঝলেন? আপনি বুঝতে পারছেন না আমি কি এক বিশ্রী রকমের কেলেঙ্কারির মধ্যে জড়িয়ে পড়েছি, আর এই কেলেঙ্কারিটা যদি ভুল করেও একবার জনসমক্ষে প্রকাশ পেয়ে যায় তাহলে কলঙ্কের আর সীমা তো থাকবেই না, উপরন্তু আমার জন্য সমাজের এক অত্যন্ত সম্ভ্রান্ত ব্যক্তিকে অপদস্থ হতে হবে। কি সমস্যা!
আপনার অস্থিরতা দেখে ও কথাবার্তা শুনে বুঝতেই পারছি আপনি খুবই বিপদে পড়েছেন। আমি আপনার কথা শুনতেও চাই, কিন্তু তার আগে আপনার কাছে আমার একটাই অনুরোধ, কাইন্ডলি আপনি একটু ধীর স্থির হয়ে বসুন, নিজের পরিচয়টা আগে আমাদের খুলে বলুন।
হ্যাঁ, বেশ বেশ, আমি তবে আপনাকে আমার পরিচয় সহ বর্তমানে ঠিক কি ধরনের বিপদের সম্মুখীন হয়েছি ধীরে ধীরে খুলে বলছি।
হ্যাঁ নিশ্চয়ই, আপনি নির্দ্বিধায় অকপটে সব কিছু জানাতে পারেন।
আমার নাম আলেকজান্ডার হোল্ডার, থ্রেডনিডল স্ট্রিটের হোল্ডার অ্যান্ড স্টিভেনসন ব্যাংকের সিনিয়র পার্টনার।
ভদ্রলোক নামটা বলে পরিচয়টা দেওয়া মাত্রই আমার মনের মধ্যে কৌতূহলটা আরও দ্বিগুণ বেড়ে গেল। লন্ডন শহরের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংকের অংশীদারের নামটা আমাদের কাছে আগে থেকে খুবই পরিচিত ছিল। মনের মধ্যে একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খেতে লাগলো, এই ভেবে যে হঠাৎ কি এমন বিপদ তার জীবনে ঘটেছে যার জন্য উনি এমন উন্মত্ত হয়ে উঠেছেন। আমরা দুজনেই উন্মুখ হয়ে রইলাম ব্যাংকার ভদ্রলোকের পরবর্তী বক্তব্য শোনার জন্য। এমন সময় হোমস বলল,
আচ্ছা আচ্ছা, আপনার পরিচয় তো জানলাম, তারপরে কি হলো বলুন।
হ্যাঁ, ব্যাপারটা বড়ই সাংঘাতিক, বুঝেছেন মিস্টার হোমস? আমার জন্য একজন গণ্যমান্য মানুষের মাথা যে কোনো সময় হেট হয়ে যেতে পারে। আমি পুলিশের কাছেও ছুটে গিয়েছিলাম, কিন্তু তারাই আপনার কাছে আসতে উপদেশ দিলেন। তাদের কথা শোনার পরে এক মুহূর্ত সময় নষ্ট না করে আপনার কাছে পড়িমড়ি করে ছুটে এসেছি। আসলে ব্যাপারটা হয়েছে কি, আপনি তো জানেনই লাভ করার জন্য সব ব্যাংকই প্রায় নানাভাবে নানা জায়গায় টাকা খাটিয়ে থাকে। আমাদের ব্যাংকও তার ব্যতিক্রম নয়, অনেক খানদানি লোক তাদের সব দামি দামি জিনিস গচ্ছিত রেখে মোটা অঙ্কের টাকা আমাদের ব্যাংক থেকে ধার নেন। এমনই একজন ভদ্রলোক যিনি শুধুমাত্র ইংল্যান্ড নয় সারা পৃথিবী খ্যাত, গতকালকে সকালবেলায় আমাদের ব্যাংকে এসে আমার কাছে ৫০,০০০ পাউন্ড ধার চাইলেন। উনি ইচ্ছে করলেই তার বিশ্বস্ত বন্ধুদের কাছ থেকে টাকাটা খুব সহজেই ধার নিতে পারতেন, কিন্তু নিজের মানমর্যাদার কথা চিন্তা করে তিনি বন্ধুদের থেকে টাকা না নিয়ে সোজাসুজি ব্যাংকে এসে টাকাটা ধার নেওয়ার সিদ্ধান্ত নিলেন। ব্যাংকের নিয়ম অনুযায়ী কেউ যদি টাকা ধার নিতে চায় তাহলে সেক্ষেত্রে তাকে ধার নেওয়া টাকার পরিমাণের সমমূল্য কোনো উপযুক্ত মূল্যবান জিনিস ব্যাংকে গচ্ছিত রাখতে হবে, তারপরেই সে টাকা ধার পাবে। ওই ভদ্রলোক ব্যাংকের নিয়ম অনুসারে তাই ব্রিটিশ সাম্রাজ্যের বিখ্যাত সম্পদ দ্য ব্যারিল করনেট অর্থাৎ পান্না খচিত সোনার মুকুট গচ্ছিত রাখার সিদ্ধান্ত নেন। ওই মুকুটে বা করনেটে 39টা মস্ত আকারের বেরিল বসানো ছিল, আর তাছাড়া প্রচুর সোনা তো রয়েইছে। ভদ্রলোক বলে গেছিলেন সামনের সোমবারে এসে সুৎসমের টাকা ফেরত দিয়ে করনেটটি ছাড়িয়ে নিয়ে যাবেন। আমাকে বারবার সাবধান করে এই কথাও বলে গেছিলেন যে এই করনেটটা যাতে অতীব যত্নেও সামনে রেখে দিই। তিনি জানিয়েছিলেন করনেটটি থেকে একটি পান্নাও যদি কোনোভাবে খোয়া যায় তাহলে দুনিয়ার কোথাও আর অমন দ্বিতীয় পান্না খুঁজে পাওয়া যাবে না। সুতরাং কি সাংঘাতিকভাবে গোপনীয়তা বজায় রাখতে হয়েছিল আমাকে, আশা করি আপনারা বুঝতেই পারছেন। আজকাল ব্যাংকে প্রায়ই ডাকাতি হচ্ছে, সুতরাং উনি 50,000 পাউন্ড নিয়ে চলে যাওয়ার পরে আমি সিদ্ধান্ত নেই করনেটটিকে ব্যাংকের প্রাইভেট ভল্টে না রেখে বরং বাড়িতে নিজের হেফাজতে রাখব। সেই মতো বাড়িতে ওটাকে নিয়ে এলাম, কিন্তু শেষ রক্ষা ঠিকভাবে করতে পারলাম না। করনেটটির মহামূল্যবান 39টি পান্নার মধ্যে 3টি পান্না গতকাল রাত্রে চুরি হয়ে গেছে মশাই। সুতরাং বুঝতেই পারছেন আমি কি ভয়ানক বিপদের মধ্যে আছি। পান্না 3টের হদিশ না পাওয়া গেলে যে কী হবে ভাবলেই বুকটা ধরপড় ধরপড় করছে।
একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মিস্টার হোল্ডার মানে ব্যাংকার ভদ্রলোক এত পর্যন্ত বলে একটু থামলেন। ওনার থামার সময়টুকুর এক ফাঁকে হোমস টুক করে ওনাকে প্রশ্ন করে উঠল,
মিস্টার হোল্ডার কিছু যদি না মনে করেন একটা ছোট্ট প্রশ্ন করি, যিনি করোনেটটা আপনার কাছে গচ্ছিত রেখে গেছেন তার নামটা কি জানতে পারি?
আমাকে মাফ করবেন, তার নামটা আমি কোনোভাবেই উল্লেখ করতে পারবো না। আচ্ছা মিস্টার হোমস, এতক্ষণ ধরে তো শুধুমাত্র আপনি আমার নাম পেশা এবং আমার সমস্যার কথাটা শুনলেন, এইবারে আমি আপনাকে আমার নিজের সম্পর্কে আরেকটু বিস্তারিতভাবে বলি। আমি বিপত্নিক, আমার একটি পুত্র সন্তান আছে নাম আর্থার। সত্যি বলতে ছেলে সম্পর্কে কিছু বলতে নিজেরই লজ্জা লাগে, মাথা কেটে যায় বলা ভালো। অকালে কুসঙ্গে পড়ে রেস জুয়া সব কিছু খেলে, কোনো একটা ভালো সঙ্গী তো নেই, উপরন্ত যত বদ সঙ্গী সাথীদের সাথে সারাটা দিন সে মত্ত থাকে। দিন দিন প্রচণ্ড রকমের গোয়ার জেদি উড়নচণ্ডী হয়ে উঠছে, বাড়িতে সুখের পায়রা হয়ে থাকে, খায় দায় আর দু হাতে দেদার টাকা ওড়ায়। ছেলেটার এমন মতিগতি দেখে বিশ্বাস করে আমার কারবারে পর্যন্ত কাঁদতে পারিনি। ছেলে ছাড়া আমার বাড়িতে আপন বলতে আছে অকালে বাপ মা মরা এক ভাইজি, নাম ম্যারি। ম্যারিকে আমি নিজের মেয়ের মতোই মানুষ করেছি, ম্যারি আমায় সবসময় আগলে আগলে রাখে। সোজা কথায় বললে বলা ভালো, ম্যারি ছাড়া আমার জীবন অন্ধকার। আমার ছেলে আর্থার দুবার ম্যারিকে বিবাহ করার প্রস্তাব দেয়, কিন্তু ম্যারি সেই প্রস্তাবে কোনো মতেই রাজি হয়নি। আমার বিশ্বাস যদি ম্যারি আমার ছেলেকে বিবাহ করত তাহলেও নিজ গুণে আমার বিপথে চলে যাওয়া আর্থারকে আবার সোজা পথে আনতে পারত, কিন্তু তা তো আর হলো না, আর এখন সেই সম্ভাবনাও নেই।
কথাটা শেষ করে মিস্টার হোল্ডার জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এইবারে হোমস নিজের চেয়ার থেকে মিস্টার হোল্ডারের দিকে সামান্য একটু ঝুঁকে বলল,
আচ্ছা বাড়ির পরিচারক পরিচারিকাদের সম্পর্কেও আমাকে কিছু বলুন মিস্টার হোল্ডার, আসলে তদন্ত করতে গেলে খুঁটিনাটি সব তথ্য জেনে রাখা দরকার তো।
আমার বাড়িতে মাত্র 3 পরিচারিকাই আছে, এদের মধ্যে লুসিফার বলে একজনকে নিয়ে মাঝে মাঝেই ঝামেলায় পড়তে হয় আমাকে। আসলে সেই মেয়েটি কাজে কর্মে যেমন ভালো তেমন দেখতেও বেশ সুন্দরী, যার ফলে দিনরাত কিছু উটকো ছেলে ছোকরা আমার বাড়ির আশেপাশে তার জন্য ঘুরঘুর করে।
আচ্ছা বেশ বেশ, এই যে একটু আগে আপনি বললেন না আপনার ছেলে অকালে কুসঙ্গে পড়েছে, তা আপনি কি আপনার ছেলের এই কুকর্মের সব সঙ্গী সাথীদের চেনেন? দেখুন, আপনার কাছে এই ব্যাপারে একটু বিশদে জানতে চাইছি বলে কিছু মনে করবেন না, কিন্তু আসলে সব তথ্য হাতে থাকলে দ্রুত কেসটা সলভ হয়ে যায়, সুতরাং সেই জন্যই এই প্রশ্নটা করা।
হোমসের কথা শেষ হতেই মিস্টার হোল্ডার আগের থেকে অনেকটা জোরালো মনোবলের সাথে উত্তর দিলেন,
মিস্টার হোমস আপনার প্রশ্নে আমি কিচ্ছু মনে তো করছি না, উপরন্তু ভরসা পাচ্ছি এই ভেবে যে হ্যাঁ আপনি খুঁটিনাটি সব তথ্য জেনে নিচ্ছেন, যখন তখন আমার সমস্যাটা পুরোপুরি শুনে নিয়ে আপনি তদন্তটা ঠিক পথে করে আমাকে এই চরম বিপদ থেকে রক্ষা করবেন। আমার ছেলের কুকর্মের সব সঙ্গী সাথীদের আমি না চিনলেও একজনকে খুব ভালো করে চিনি। সেই ছেলেটির নাম স্যার জর্জ পার্নওয়েল। ছেলেটা এক নম্বরের বদ ছেলে, বয়সও খানিকটা বড়। ওই সবার মাথাটা চিবিয়ে খাচ্ছে এবং আজিয়ে বাজে কাজ করতে ইন্ধন যোগাচ্ছে।
মিস্টার হোল্ডারের কথাটা শেষ হতেই হোমস আরেকটা প্রশ্ন তার উদ্দেশ্যে ছুড়ে দিয়ে বলল,
আপনার বাড়ির সদস্যদের মধ্যে এই করোনেট মানে মুকুটটার কথা কি আর কেউ জানতে পেরেছিল?
বাড়িতে খাবার টেবিলে ডিনার করতে বসে আমি নিজেই করোনেটের কথাটা আমার ছেলে আর্থার ও ভাইজি ম্যারিকে বলেছিলাম। আর সেই সময় ঘরে লুসিফারও ছিল, তবে ক্ষণিকের জন্য মাত্র, কারণ কথা শুরু হওয়ার সাথে সাথে সে নিজের কাজ মিটিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়।
আচ্ছা মিস্টার হোল্ডার, গতকাল রাত্রে করোনেটটার তিনটে পান্না মানে ওই বেরেলগুলো চুরি হওয়ার আগে কোনো উল্লেখযোগ্য ঘটনা কিছু ঘটেছিল কি? আপনার কিছু মনে পড়ছে? আপনি একটা কাজ করুন, যা যা ঘটেছিল সেগুলোকে একটু ভেবে চিনতে আমাকে গুছিয়ে বলুন।
মিস্টার হোল্ডার একটু ভেবে মাথাটা মৃদু নাড়িয়ে উত্তর দিলেন,
গতকাল রাত্রে ঘটা উল্লেখ্য ঘটনা বলতে বলা যায় আমার সাথে আর্থারের হওয়া বচসার কথা। আসলে আর্থার আমার কাছে 200 পাউন্ড অর্থ ধার চেয়েছিল। এই মাসেই আর্থারকে আগেও আরও 2 বার টাকা দিয়েছিলাম বলে গতকালকে আর টাকা ধার দিতে চাইনি। সেই জন্য সে রেগে আমার ঘর থেকে বেরিয়ে চলে যায়, আর বেরিয়ে যাওয়ার আগে আমাকে বলে যে ক্লাবে টাকাটা না দিতে পারলে তার মান সম্মান ধুলোয় মিশে যাবে। সুতরাং আমি টাকা না দিলেও সে যে করেই হোক ওই 200 পাউন্ড অর্থ জোগাড় করেই ছাড়বে। আর্থার চলে গেলে আমি নিজেই নিজের আলমারি খুলে করোনেটটা ঠিকঠাক আছে কিনা পরীক্ষা করে নিয়ে বাড়ির সব ঘরের জানলা ঠিকভাবে বন্ধ করা আছে কিনা দেখতে যাই। হলঘরে যেতে ম্যারির সাথে আমার দেখা হয়ে যায়। ম্যারি তখন জানলা খুলে লুসিফারকে দেখছিল। লুসিফার নাকি কোনো ছেলের সাথে তখন বাইরে দাঁড়িয়ে কথা বলছিল। আমরা বুঝতেই পারি এইভাবে ধীরে ধীরে লুসির স্বভাবটা বাজে হয়ে যাচ্ছে। আমাদের কথাবার্তা চলাকালীনই লুসি ঘরে প্রবেশ করে, তাই সেদিনকার মতো বার্তালাপ থামিয়ে আমরা একে অপরকে শুভরাত্রি জানিয়ে যে যার বেডরুমে শুতে চলে যাই। রাত্রে ভালো করে ঘুম আসছিল না, ছটফট ছটফট করছিলাম কারণ মনটা ভীষণ রকমের উদ্বিগ্ন ছিল করোনেটটাকে নিয়ে। রাত্রে ঠিক 2 বাজে তখন ঘড়িতে হঠাৎ একটা জানলা আস্তে করে বন্ধ হওয়ার শব্দ শুনতে পেলাম। সাথে সাথে কান খাড়া করে থাকলাম। শব্দটা হবার একটু বাদেই পাশের ঘরে মানে যেই ঘরের আলমারির ভেতরে করোনেটটা ছিল সেই ঘরে কারোর পা টিপে টিপে হাঁটা স্পষ্ট আওয়াজ শুনতে পেলাম। বেশি বিলম্ব না করে এক ছুটে পাশের ঘরে গিয়ে দেখি কি, করোনেটটা হাতে নিয়ে এক মনে বাঁকানোর চেষ্টা করছে আমার পুত্র আর্থার। আমি চিৎকার করে তাকে ধমকে উঠলাম, আর্থার! আমার ধমকানি শুনে গ্যাসের আলোতে তাকে স্পষ্ট চমকে উঠতে দেখলাম। ওইদিকে তার হাত ফসকে ততক্ষণে করোনেটটা মাটিতে পড়ে গেছে। আমি তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে মাটি থেকে করোনেটটা তুলে দেখি তিনটে পান্না সমেত করোনেটটার একটা কোণ উধাও। এই দেখে আমার মাথায় আগুন চলে উঠল। আর্থারকে চোর ভেবে যাচ্ছে তাই বলতে লাগলাম,
ইফ ব্লাড থিপ আর্থার, আই উইল রিপোর্ট পুলিশ আর্থার, রিমেম্বার আই উইল নট ফরগিভ ইউ।
পাশাপাশি পুলিশ ডেকে ধরিয়ে দেওয়ার কথাও বললাম। আর্থারা চুপচাপ আমার ধমকানো সহ্য করতে না পেরে অভিমানে ফেটে পড়ল। আমার দিকে তাকিয়ে গর্জে বলে উঠল, সে নাকি চোর না, তবে আমার যখন ইচ্ছা হয়েছে পুলিশকে ডাকার তখন আমি ডাকতেই পারি। কিন্তু হাজার চেষ্টা করলেও সে আর একটা কথাও বলবে না এই ব্যাপারে। আরও বলল সে নাকি দেখতে চায় কিভাবে পুলিশ এই কেসটার কিনারা করে। ইতিমধ্যে আমার চিৎকার শুনে ঘরে ম্যারিও এসে গিয়েছিল। আর্থারের হাতে বাঁকানো করোনেটটা দেখা মাত্রই সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সঠিক সময়ে বাড়িতে থানা থেকে পুলিশ ইন্সপেক্টরও হাজির হয়। বাড়িতে সত্যি সত্যি পুলিশ আসতে দেখে তখন আর্থার আমাকে বলল,
বাবা তুমি সত্যি সত্যি আমাকে পুলিশে ধরিয়ে দেবে? আমি কিন্তু চুরি করিনি। আমাকে পুলিশে না ধরিয়ে জাস্ট 5 মিনিট সময় দিয়ে বাড়ি থেকে বেরোতে অনুমতি দাও, এতে তোমারই মঙ্গল হবে।
আমি আর্থারের কথাতে বিন্দুমাত্র বিগলিত না হয়ে তাকে সাফ বলে দিলাম, বেরিল করণের জাতীয় সম্পত্তি, আমি স্পষ্ট দেখেছি আর্থার তোমার হাতে এই করণেরটা, তার উপরে আবার এখন দেখছি একটা কোন শহরের তিনটে পান্না মিসিং হয়ে গেছে। সুতরাং ভালোই ভালোই বলে ফেলো পান্না তিনটি চুরি করে কোথায় রেখেছ, আর যদি ভালো কথাতে চুরি করা তিনটি পান্না না বের করে দাও তাহলে তোমায় হাজতে পাঠাতে বাধ্য হব। বেরিল করণের একজন সম্ভ্রান্ত ব্যক্তির মান সম্মানের সাথে জড়িত, পান্না চুরি যাওয়ার ব্যাপারটা বাইরে প্রকাশ্যে এলে সারা দেশে হইচই পড়ে যাবে, আমার মুখে চুনকালি পড়বে, তোমার মান সম্মানও মাটিতে মিশে যাবে। এখন ভেবে দেখো তুমি কি করবে, চুরি করা পান্না বার করে দেবে নাকি হাজতে যাবে? তুমি আমার ছেলে বলে যেমন তোমাকে এই অপরাধ থেকে রেহাই দিতে পারবো না, আবার ঠিক তেমনই পাঁচ মিনিট বাইরে যেতে দেওয়ার সুযোগ করে দিয়ে পুলিশের হাত থেকে পালিয়েও যেতে দেবো না। আমি চাই চুরির তদন্ত প্রকাশ্যে হোক, কিন্তু পুলিশ গোটা বাড়ি তন্নতন্ন করে খুঁজেও উধাও হয়ে যাওয়া তিনটি পান্না খুঁজে পেল না। আর্থারকে পুলিশ বহুবার জিজ্ঞাসাবাদ করল, সে একটা কথাও বলল না, পুরোপুরি গুম হয়ে থাকল। অগত্যা আর্থারকে গ্রেপ্তার করে পুলিশি হাজতে নিয়ে যাওয়া হলো। আমিও সোজাসুজি সেই থানা থেকেই আপনার কাছে ছুটে আসছি, আপনি আমাকে বাঁচান এই বিপদের হাত থেকে। আমি ইতিমধ্যে £1000 ঘোষণা করে দিয়েছি বেরিল করনেট উদ্ধারের জন্য, এছাড়াও আমি আপনাকে যথাযথ পারিশ্রমিক দেবো মিস্টার হোমস। আপনি শুধু আমাকে এই বিপদের হাত থেকে উদ্ধার করুন প্লিজ।
এতগুলো কথা এক নাগাড়ে বলে স্পষ্টই বুঝতে পারলাম ভদ্রলোক হাঁপিয়ে গেছে, দুই হাতে মাথা চেপে গুম হয়ে বসে রইলেন। হোমস এতক্ষণ আগুনের দিকে তাকিয়ে সমগ্র ঘটনার বিবরণটা শুনছিল, তার ভ্রুটা কুঞ্চিত হয়ে আছে, মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আমাদের ঘরটাতে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমি কি করব না ভেবে পেয়ে একবার হোমসের দিকে আরেকবার মিস্টার হোল্ডারের দিকে তাকিয়ে থাকলাম। একটু বাদে হোমস মিস্টার হোল্ডারকে জিজ্ঞাসা করে উঠল,
আচ্ছা আপনার বাড়িতে মোটামুটি লোকজনের যাতায়াত কীরকম, মানে বাইরের লোকের, আপনার গেস্টস কীরকম আসে?
দেখুন, আমার বাড়িতে আমার পার্টনারের পরিবারের লোকজনরা আসেন, এছাড়া আর্থারের বন্ধু জর্জ বার্নয়েলও আসেন, এনারা বাদে আর কারোর যাতায়াত খুব একটা নেই।
সামাজিকতার দিক থেকে আপনার বাইরের লোকের সাথে যোগাযোগ কেমন, মানে আপনি কত ফ্রিকোয়েন্টলি সোশ্যালাইজ করেন আর কি?
ওসব আর্থার করে, আমি খুব একটা সামাজিকতার ধার ধারি না। আসলে আমি আর ম্যারি বাড়িতেই থাকি, ম্যারি খুব শান্ত স্বভাবের মেয়ে, ও কোথাও বেরোতে চায় না, করণ একটা চুরি যাওয়াতে সেও খুব ভেঙে পড়েছে, আসলে আমাকে খুব ভালোবাসে তো, আমার অবস্থাটাও বুঝতে পেরেছে।
আমার ধারণা যে মেরি বেশ অল্প বয়সের একজন মেয়ে, আর আপনি বলছেন সে ঘরেই থাকে, খুব একটা বিশেষ বাইরে টাইরে বেরোয় না, একজন ইয়ং মেয়ে বাইরে যায় না, ঘর খুনো হয়ে থাকে, ব্যাপারটা কিরকম অদ্ভুত ঠেকছে না?
ম্যারির বয়স 24 বছর, সে অল্প বয়সী হলেও কি হবে, ওই বয়সী অন্যান্য মেয়েদের থেকে অনেক শান্ত, ভদ্র ও মার্জিত।
আপনার মতে মেরিও কি মনে করে যে আর্থারই চুরিটা করেছিল?
ইয়েস মিস্টার হোমস, আমাদের দুজনেরই তাই বিশ্বাস যে আর্থার একজন চোর, কারণ দুজনেই আর্থারকে রাত্রে করোনেটটা হাতে দাঁড়িয়ে থাকতে দেখেছি।
আপনারা নিজের চোখে আর্থারকে করোনেটটা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলেও আদপে সে প্রকৃতই দোষী কি না ব্যাপারটা খতিয়ে দেখতে হবে মিস্টার হোল্ডার। এছাড়াও আপনি বলছিলেন না আর্থার করোনেটটা বাঁকানোর চেষ্টা করছিল, এই ব্যাপারটা সঠিক নাও হতে পারে, মানে আমি বলতে চাইছি ধরুন করোনেটটার বাঁকা অংশটা হয়তো সোজা করতে চাইছিল আর্থার, এমনটাও তো হতে পারে, কি বলেন?
আমি আপনার এই কথাটা মানতে পারলাম না মিস্টার হোমস, আর্থার যে দোষী এই ব্যাপারে আমি সম্পূর্ণ নিশ্চিত, নিজের চোখে তার অবিশ্বাস করতে পারি না। আপনি বলুন মিস্টার হোমস, যদি সে প্রকৃতই নির্দোষ হয় তাহলে সে মুখে কুলুপ দিয়ে থাকবে কেন?
সেটা অবশ্য ঠিক, তার চুপ করে থাকার ব্যাপারটা বেশ লক্ষণীয়। আচ্ছা আমাকে দুটো প্রশ্নের জবাব দিন তো। প্রথমত, আপনার যে শব্দের আওয়াজে ঘুমটা ভাঙে সেটা কিসের শব্দ, পুলিশ কি এই সম্বন্ধে কোনো ধারণা করতে পেরেছে? আর দ্বিতীয়ত, এই নিখোঁজ তিনটে পান্নার সম্বন্ধে পুলিশের কি মতামত?
মিস্টার হোমস, প্রথমেই বলি আমার যে শব্দের আওয়াজে ঘুমটা ভাঙে সেই শব্দটি পুলিশ অনুমান করছে আর্থারের শোবার ঘরের দরজা বন্ধ করার শব্দ। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি, পুলিশের ধারণা যেহেতু আমার বাড়ি সংলগ্ন বাগান তন্নতন্ন করে খুঁজে কোথাও নিখোঁজ তিনটে পান্নার হদিশ পাওয়া যায়নি, সুতরাং ওই তিনটে পান্না নিশ্চয়ই অন্যত্র কোথাও সরিয়ে ফেলা হয়েছে।
আপনাকে কটা কথা বলি শুনুন। প্রথমত, গোপনে করোনেটের পান্না চুরি করা যার উদ্দেশ্য, সে রাত দুপুরে বাড়িশুদ্ধ লোককে জাগিয়ে দেওয়ার মতো শব্দ করে দরজা বন্ধ করবে না। আর দ্বিতীয়ত, আপনি কেসটা যতটা সোজা বলে মনে করছেন ততটা কিন্তু নাও হতে পারে, বরং বেশ জটিলই ঠেকছে আমার কাছে। আর আপনি একটা ব্যাপার একটু ভেবে দেখুন, আপনার ছেলে এতটাই নিরেট যে ধরা পড়বার কথা বেমালুম ভুলে সে নিজের খাট থেকে সশব্দে নেমে দরজা বন্ধ করে আপনার ড্রেসিং রুমে ঢুকে আলমারি খুলে গায়ের জোরে করুণেরটা বাঁকিয়ে তিনটে পান্না খসিয়ে নিয়ে আবার একটু সময়ের মধ্যেই খুবই গোপনীয় একটা জায়গায় তিনটে পান্না লুকিয়ে রেখে এসে বাকি 36টা পান্না সমেত সোনার করুণেরটা নিয়ে ঘুরে ফিরে সেই আপনার ড্রেসিং রুমেই ঢুকল। ব্যাপারটা কি স্বাভাবিক? আপনিই বলুন তো।
আর্থারের যদি পান্না চুরি করার উদ্দেশ্য নাই থাকতো তাহলে করণেরটা এইভাবে রাত্রিবেলা চুপি চুপি বার করলো কেন?
হ্যাঁ, আর্থার কেন কিছু বলল না এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। আর এই প্রশ্নের যথাযথ উত্তর খুঁজতে গেলে আমাদের এখন একবার আপনার বাড়ি যেতে হবে মিস্টার হোল্ডার।
স্বল্প সময়ে ট্রেন যাত্রা করে আমরা অবশেষে মিস্টার হোল্ডারের বাড়ি ফেয়ার ব্যাংকের সামনে এসে পৌঁছালাম। বাড়িটি সাদা পাথর দিয়ে বানানো, একদম সাদা মাটা, ছিমছাম ও চৌকোনো আকৃতির। ফেয়ার ব্যাংকের সামনেই রয়েছে একটা লন যেটি এখন সম্পূর্ণ বরফ দিয়ে ঢাকা। বাড়িতে প্রবেশের মুখেই রয়েছে দুটো লোহার ফটক। বাড়িটির ডান দিক ও বাম দিক দিয়ে চলে গেছে দুটো গলি এবং দুটো গলির মধ্যে বাম দিকের গলিটি গিয়ে মিশেছে আস্তাবলের দিকে। এই গলিতে লোকজনের যাতায়াত খুব কমই হয় বলা যায়। ডান দিকের গলিটা চলে গেছে বাগানের দিকে। এই গলিতে প্রায় সবসময় লোকজনের যাতায়াত লেগেই থাকে। হোমস আমাকে মিস্টার হোল্ডারের সাথে বাড়ির ভিতরে যেতে বলে নিজে ডান দিকের গলি ধরে বাগানের দিকে চলে গেল। আমি ওনার সাথে বাড়ির ভিতরে ডাইনিং রুমে গিয়ে বসে হোমসের ফেরার অপেক্ষা করতে লাগলাম। ঠিক এমন সময় ডাইনিং রুমের ভেজানো দরজাটা ঠেলে আমাদের দুজনের মধ্যেকার নীরবতা ভঙ্গ করে স্লিম ফিগারের মাঝারি উচ্চতার কালো ঘন চুলের অধিকারিণী অল্প বয়সকা এক সুন্দরী তরুণীর প্রবেশ ঘটল। আমার ওনাকে দেখে বুঝে নিতে অসুবিধা হলো না যে উনি ম্যারি, মিস্টার হোল্ডারের ভাইজি। সে সোজাসুজি মিস্টার হোল্ডারের পাশে এসে দাঁড়ালো। আমি লক্ষ্য করলাম ম্যারি সুন্দরী হলেও হবে কি, বর্তমান পরিস্থিতিতে পড়ে এখন বেশ চিন্তাগ্রস্ত। তার গোটা মুখে বিষণ্ণতার ছাপ, লাল ঠোঁটখানি শুষ্ক হয়ে রয়েছে। ভিতরে ভিতরে যে তার মারাত্মক রকমের তোলপাড় হচ্ছে তা মুখ দেখলেই বোঝা যাচ্ছে। ম্যারি মিস্টার হোল্ডারের মাথায় হাত বুলিয়ে মৃদু স্বরে বলে ওঠে,
কাকা, আর্থারকে পুলিশ ছেড়ে দিয়েছে তো? আর্থার কিন্তু সম্পূর্ণ নির্দোষ।
গতকাল রাত্রে তুমিও আমার মতোই আর্থারের হাতে করণেরটা দেখেছিলে, তাহলে গতকাল আর্থারকে দোষী মনে করেও আজকে হঠাৎ তোমার আর্থারকে কী কারণে সম্পূর্ণ নির্দোষ বলে মনে হচ্ছে তা ঠিক বুঝছি না মা। যদি ধরেই নি তুমি ঠিকই বলছো আর্থার নির্দোষ, তাহলে সে কিছু না বলে মুখে কুলু পেটেছে কেন বলতে পারো?
তুমি পুলিশে ধরিয়ে দিয়ে আর্থারকে হাজতে পাঠিয়েছো বলে অভিমানে ও মুখে কুলু পেটেছে। ওকে ছেড়ে দিতে বলো কাকা, আর্থার সম্পূর্ণ নির্দোষ।
সোজা কথা হলো, কেস যতদিন না ফয়সালা হচ্ছে ততদিন পর্যন্ত আর্থারকে হাজত থেকে ছাড়ার কোনো প্রশ্নই নেই। এছাড়াও লন্ডন থেকে বড় গোয়েন্দা এসেছেন পান্না চুরি যাওয়ার রহস্য ভেদ করতে। সুতরাং এইবার বোঝা যাবে কে চোরার কে নির্দোষ।
আমি স্পষ্ট বুঝতে পারলাম মিস্টার হোল্ডারের মুখে উধাও হওয়া পান্না রহস্য ভেদ করতে লন্ডন থেকে বড় গোয়েন্দা এসেছে শুনেই ম্যারি যেন কেমন ভয় পেয়ে গেল। তারপরে আমার দিকে ফিরে ম্যারি বলে উঠল,
আপনি কি লন্ডন থেকে এসেছেন যিনি পান্না উধাও রহস্য ভেদ করবেন?
আমি ম্যারির প্রশ্নের জবাবে অতি শান্তভাবে উত্তর দিলাম,
হ্যাঁ ম্যাডাম, আমার বন্ধু ডিটেকটিভ, উনি এখন আপনাদের বাড়ির পাশেই এই বাগানমুখী গলিটা পরীক্ষা করতে গেছেন, আর আমি ওনার সহকারী। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমরাই লন্ডন থেকে এসেছি এই রহস্য উদ্ঘাটন করতে।
আমার কথার সূত্র ধরে ম্যারি সামান্য ভ্রু কুঞ্চিত করে বলে ওঠে,
আচ্ছা বুঝলাম, কিন্তু আপনার বন্ধু পাশের গলিতে কি দেখতে গেছেন?
আমি জবাব দিতে যাব ঠিক এই সময় দেখি শার্লক ঘরে প্রবেশ করছে। শার্লককে ঘরে প্রবেশ করতে দেখে ম্যারি তার দিকে ফিরে কৌতূহল নিয়ে প্রশ্ন করে উঠল,
আপনি তদন্ত করছেন নিশ্চয়ই? আপনাকে একটা কথা জানানো খুব দরকার। আমার ভাই আর্থার সম্পূর্ণ নির্দোষ, দয়া করে আপনি ওকে হাজত থেকে নির্দোষ প্রমাণ করে বার করার চেষ্টা করুন।
দেখুন ম্যাডাম, আমারও দৃঢ় বিশ্বাস যে আর্থার সম্পূর্ণ নির্দোষ, কিন্তু আইনি নিয়মে তাকে সম্পূর্ণভাবে নির্দোষ প্রমাণ করার জন্য আমার আপনার সাহায্যেরও প্রয়োজন আছে। আপনাকে বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র আমি আপনাকে কিছু প্রশ্ন করব আর আপনি সেগুলোর সঠিক সঠিক জবাব দেবেন, তাহলেই হয়ে যাবে।
এই বলে হোমস পরপর কটা প্রশ্ন করল ম্যারিকে।
আচ্ছা ম্যাডাম, আপনি রাত্রে কোনো শব্দ শুনেছিলেন কি? আর রাত্রে সব জানালা ঠিকঠাকভাবে বন্ধ ছিল তো? আচ্ছা, আপনার গতকাল আর্থারকে দোষী মনে হলেও আজ আবার নির্দোষ মনে করার যুক্তিটা কি, যদি একটু বলেন।
আমি রাত্রে কোনো আওয়াজ শুনতে পাইনি, একেবারে কাকার ড্রেসিং রুমে কাকাও আর্থারের চিৎকার চেঁচামেচি শুনে উপস্থিত হয়েছিলাম। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলি, হ্যাঁ, রাত্রে সব জানালা ভালোভাবে বন্ধ ছিল। আর হ্যাঁ, গতকাল রাত্রে আর্থারের হাতে কোরানেরটা দেখে ও তিনটি পান্না মিসিং হয়ে যাওয়াতে আমি সত্যিই ভেবেছিলাম আর্থার চোর, কিন্তু আজকে ভালো করে ভেবে দেখলাম আর্থার চুরি করেনি। করোনেটার পান্না চুরি করার পিছনে লুসিপারও তার পুরুষসঙ্গীটির হাত থাকতে পারে। আমার স্পষ্ট মনে আছে, কাকা যখন করোনেটের কথাটা প্রসঙ্গক্রমে তুলেছিল তখন ক্ষণিকের জন্য হলেও লুসিপার ঘরে ছিল, কাজ মিটিয়ে সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমাদের কাছে তো কোনো নিশ্চয়তা নেই যে লুসি পর্দার আড়াল থেকে করোনেটখানির কথা শোনেনি। সুতরাং আমার ধারণা আর্থার না, লুসি ও তার পুরুষ বন্ধুটি এই পান্না চুরির ব্যাপারে জড়িত। আমি নিজের চোখে ওতে দুজনকে রাত্রে কথা বলতে দেখেছি জানলা বন্ধ করতে গিয়ে। সেই সময়ে কাকা এসে যাওয়াতে আমি কাকাকেও লুসির কথাটা জানিয়েছিলাম।
আচ্ছা, তাহলে ব্যাপারটা ভালো করে ভেবে দেখার পর আপনার এটাই মনে হচ্ছে যে ওই লুসিপারি আড়াল থেকে আপনার কাকার মুখে করুণাটের কথাটা শুনে তার প্রণয়ীকে গিয়ে জানায়, তারপর রাতে সুযোগ বুঝে দুজন মিলে পান্না তিনটে চুরি করে নেয়, তাই তো? আর ঠিক এই ধারণার ওপর ভিত্তি করেই আপনি নিশ্চয়ই বলছেন যে আর্থার সম্পূর্ণ নির্দোষ, ঠিক বলছি কিনা বলুন।
ম্যারি হোমসের কথার উত্তর দেওয়ার আগেই ভীষণ বিরক্তি নিয়েও ও অসহিংসতার সাথে মিস্টার হোল্ডার প্রায় এক প্রকার চিৎকার করে বলে ওঠেন,
আরে মাসে আপনার ধারণার কথা ছাড়ুন, আমি নিজের চোখে দেখেছি আর্থারের হাতে ওই সোনার করণেরটা ধরা ছিল।
আপনি প্লিজ থামুন, আমার এখনও মিস মেরির সাথে কথা শেষ হয়নি, এবং দয়া করে এখন আর্থারের প্রসঙ্গটা টেনে আনবেন না।
হোমসের কাছে ধমক খেয়ে চুপ করে গেলেন মিস্টার হোল্ডার। এইবারে হোমস আবার মিস ম্যারির দিকে তাকিয়ে বলে উঠল,
মেয়েটা বাড়ি ঢুকেছিল কোন দরজা দিয়ে, আমাকে একটু বলতে পারবেন?
গতকাল রাত্রে সেও তার পুরুষসঙ্গীটি পিছনে দরজা দিয়ে চুপি চুপি বাড়ির ভিতরে প্রবেশ করেছিল।
আপনি লুসিপারের এই পুরুষসঙ্গীটিকে চেনেন?
হ্যাঁ চিনি, নাম ফ্রান্সিস প্রসপার, পেশায় একজন সবজি বিক্রেতা।
বেশ বেশ, আচ্ছা এবার বলুন তো, ফ্রান্সিস কি দরজার একটু মা দিক ঘেঁষে দাঁড়িয়েছিল, আর ওনার একটা পা কি কাঠের?
হোমসের কথাটা শেষ হতেই আমি আরেকবার লক্ষ্য করলাম ম্যারির সুন্দর ভাব ব্যাজক চোখে মুখে আবার ভয়টা চেপে বসেছে। সে অতি কষ্টে মুখে হাসি টেনে নিয়ে বলে উঠল,
আপনি জানলেন কি করে?
শার্লক ওনার কথার কোনো উত্তর না দিয়ে ঘরের জানলাগুলো সব একের পর এক পরীক্ষা করতে লাগলো। বড় জানলার সামনে এসে হোমস থমকে দাঁড়িয়ে বলল, এই জানলা থেকে বাড়ির পাশের সরু গলিটা স্পষ্ট দেখা যাচ্ছে। পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাসটা বার করে সে ভালো করে গলিটা পরীক্ষা করতে শুরু করল। হোমসের পরীক্ষা নিরীক্ষা হয়ে যাওয়ার পর আমরা উপরে ড্রেসিং রুমে গেলাম। মিস্টার হোল্ডার ড্রেসিং রুমটি অতি সাধারণ কার্পেট দিয়ে মোড়া, এছাড়া রয়েছে কয়েকটি সাধারণ আসবাবপত্র, আয়না ও আলমারি। আলমারির তলাটা তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখল হোমস, তারপরে মিস্টার হোল্ডারের দিকে তাকিয়ে বলে উঠল,
আচ্ছা এই আলমারিতেই নিশ্চয়ই করোনেরটা আছে, আমাকে একবার চাবিটা দিন প্লিজ।
মিস্টার হোল্ডার হোমসের কথা মতো আলমারির চাবিটা এগিয়ে দিলেন। হোমস চাবি ঘুরিয়ে আলমারি খুলে ঝকঝকে সুন্দর করোনেরটা বার করে আনল। একটা জিনিস খেয়াল করলাম, চাবিটা দিয়ে আলমারিটা খোলার সময় কোনো শব্দ হলো না, করোনেরটা দেখার মতন সুন্দর। ঘর শুদ্ধ দেখল করোনেটের একটা দিক ভাঙা, বুঝতে অসুবিধা হলো না
ওই অংশটা থেকেই তিনটি পান্না চুরি করে নেওয়া হয়েছে।
মিস্টার হোল্ডার, আর্থার তাহলে এই দিকেরই অংশটা ভেঙে ও বাঁকিয়ে তিনটে পান্না চুরি করেছে বলে আপনি মনে করেন, তাই তো? আচ্ছা, আমিও একবার চেষ্টা করে দেখি করোনেটার কোনো অংশ ভাঙা যায় কিনা।
হোমসের কথাটা শুনে ভদ্রলোক আঁতকে উঠলেন। ঘরে উপস্থিত বাকিদেরও হোমসের করোনেট ভাঙার প্রচেষ্টার কথা শুনে চোখ কপালে ওঠার জোগাড়। হোমস সর্বশক্তি দিয়ে করোনেটের একটা কোণের দিকের অংশ ভাঙার জন্য চেষ্টা করল, কিন্তু সে ব্যর্থ হল। আমি আর চোখে একবার মিস্টার হোল্ডার ও ম্যারির দিকে তাকালাম। দেখলাম ওনারা দুজনেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে। এইবারে হোমস মিস্টার হোল্ডারের দিকে ফিরে বলে উঠল,
মিস্টার হোল্ডার, চাবি দিয়ে তালাটা খোলার সময় দেখলেন কোনো শব্দ হলো না। এইবার বুঝতে পারছেন, ঠিক এই কারণের জন্যই আপনি গাঢ় নিদ্রায় আচ্ছন্ন না থাকলেও আলমারি খোলার সময় বুঝতে পারেননি। আচ্ছা, এইবার আসি করোনেট ভাঙার প্রসঙ্গে। ঘরের মধ্যে উপস্থিত সবাই নিশ্চয়ই দেখলেন সর্বশক্তি প্রয়োগ করেও আমি করোনেটের কোনো অংশই বিন্দুমাত্রও ভাঙতে পারলাম না। বলে রাখি, আমার হাতের জোর কিন্তু নেহাত কম নয়। সুতরাং একটা জিনিস নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে সবার সামনে, যে একজন সাধারণ মানুষের পক্ষে এত কম সময়ের মধ্যে এই মূল্যবান করোনেটটা ভাঙা একদমই কিন্তু সহজ ব্যাপার নয়। আর যদি ধরেও নি কেউ করোনেটটা ভাঙতে সক্ষম হবে, তাহলে একটু ভেবে দেখুন তো, এই শক্ত করোনেট কিন্তু একেবারে কোনো মতেই নিঃশব্দে ভাঙা সম্ভব নয়, ভাঙার পরে আওয়াজ হতে বাধ্য।
এতগুলো কথা এক নাগাড়ে বলে শার্লক একটু থামল। তখন সারাটা ঘর জুড়ে একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে, কারুর মুখে কোনো কথা নেই। এইবারে সে আবার মিস্টার হোল্ডারের দিকে ফিরে তাকে সোজাসুজি বলে উঠল,
কি মিস্টার হোল্ডার, আপনার খাট থেকে মাত্র কয়েক গজ দূরে এত কাণ্ড ঘটল, অথচ আপনি কিছুই টের পেলেন না, অথচ এইদিকে আবার বলছেন রাত্রে ঠিকঠাক ঘুম আসছিল না, তাহলে?
আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না মিস্টার হোমস।
কি ম্যাডাম, আপনার কি মনে হচ্ছে?
আমারও কিছুই মাথায় ঢুকছে না মিস্টার হোমস।
আচ্ছা, আপনি যখন আপনার ছেলেকে দেখেছিলেন, সে কি কোনো চটি বা জুতো পরেছিল?
না, তার পরনে খালি প্যান্ট শার্ট ছিল।
হ্যাঁ, আপাতত আমার আর কিছুই দেখার নেই মিস্টার হোল্ডার। আপনি কাল সকাল 9টা থেকে 10টার মধ্যে আমার সাথে বেকার স্ট্রিটে দেখা করুন।
আচ্ছা, সে না হয় দেখা করব আপনার সাথে মিস্টার হোমস, কিন্তু পান্না তিনটির কোনো হদিশ কি পেলেন আপনি? আর আমার আর্থারের কি ব্যবস্থা হবে মিস্টার হোমস?
আপনি আগে কালকে আসুন তো, তারপর যা করার করব। আর হ্যাঁ, খরচপাতি যা হবে আপনি তা দিতে রাজি আছেন তো মিস্টার হোল্ডার?
আমার মতো একজন ব্যাংকারের পক্ষে ব্যাপারটা কতটা এম্বারেসিং আপনি তো বুঝতেই পারছেন। সুতরাং আমি এই কলঙ্কের হাত থেকে মুক্তির জন্যে যদি আমার সঞ্চিত সব অর্থ খরচ খরচা করার জন্য দিয়ে দিতে হয়, তাহলে তাই দেব।
বেশ বেশ, তাহলে তো আর কোনো সমস্যাই নেই, কালকে দেখা হচ্ছে। আর ইতিমধ্যে যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমি একবার সন্ধ্যাবেলায় আসব।
হোমসের এই কথাটা শুনে বুঝলাম ও কেসটা প্রায় সলভ করেই এনেছে, আর কোনো রকম হিয়ালিতে শার্লক আটকে নেই। রাস্তায় যেতে যেতে আর তেমন কোনো কথা বলল না হোমস, পুরোপুরি গুম হয়ে রইল। বাড়ি এসেই নিজের ঘরে গিয়ে কয়েক মিনিটের মধ্যে পাক্কা লোফারের মতন ছদ্মবেশে নিজেকে সজ্জিত করে আমায় বলল,
শেষবারের মতো ব্যাপারটা নিজে চোখে পরখ করে আসি, বুঝলে? তোমাকে আর নিলাম না, একাই যাই, দেখি কি হয়। তুমি ততক্ষণে তোমার হাতের কাজ সেরে নাও, চলি হে ওয়াটসন।
হোমস চলে যাওয়ার পরে এই বই সেই বই নাড়াচাড়া করে সময়টা কাটাতে লাগলাম, কিন্তু মনের ভিতরে ততক্ষণে উত্তেজনার পারদ ফুটছে। খালি ভাবছি শার্লক এসে কি খবর দেবে, ঠিক চা খাবো এমন সময় ও ফিরে এলো, হাতে ইলাস্টিক লাগানো এক পাটি জুতো। ঘরের কোণে জুতোটা ছুঁড়ে দিয়ে চেয়ারে বসে পড়ে সে আমার দিকে তাকিয়ে বলে উঠল,
আমার দিকে অমন উৎসুক মুখে তাকিয়ে কোনো লাভ নেই, আমি এখনই কিছু তোমায় বলতে পারবো না, কারণ কাজ এখনও শেষ হয়নি। এখন চাটা পান করে একটু ওয়েস্ট এন্ডের দিকে যেতে হবে, আবার কয়েক ঘন্টা দেরি হতে পারে আমার, বুঝলে তো? ব্যাংকার পাড়া থেকে ঘুরে এলাম, বাড়িতে ঢুকিনি অবশ্য কারো, যা বুঝছি খুবই মজার মামলা, বুঝেছো ওয়াটসন? এখন এই ছদ্মবেশ ছেড়ে আবার স্বাভাবিকভাবে বেরোবো বলে বাড়ি এলাম।
তার চকচকে চোখে অর্থপূর্ণ দৃষ্টি দেখে আমি খুব সহজেই বুঝে নিলাম যে কাজের অগ্রগতি এখনও অব্যাহত আছে। হোমস সেই যে চা খেয়ে ছদ্মবেশ পাল্টে নিজের পোশাকে বাড়ি থেকে বেরোলো, তারপরে মাঝরাত হয়ে গেলেও সে আর ফিরল না। তদন্তে বেরিয়ে মাঝে মধ্যেই এমন করে হোমস, তাই আমি আর অপেক্ষা না করে শুয়ে পড়লাম। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলেই ওর সাথে দেখা হলো। হোমসের তরতাজা চেহারা ও ফুরফুরে মেজাজ দেখে বুঝে নিলাম এই কেসটাও সলভ করে ফেলেছে। তবে আমি নিজে কিছু বললাম না, আর সেও আমার কাছে কিছু বলল না। বেলা 9টা নাগাদ এলেন মিস্টার হোল্ডার। এক রাত্রের মধ্যেই তার চেহারা অর্ধেক হয়ে গেছে, চুলের সাদাভাবটাও যেন বেশিই বেড়ে গেছে, সমস্ত শরীর জুড়ে ক্লান্তি ও অবসাদের ছাপ। কোনো রকমে ঘরে ঢুকেই ধপ করে তিনি চেয়ারে বসে আমার আর হোমসের দিকে তাকিয়ে বলে উঠলেন,
এমন দুর্বিপাকে আগে কোনোদিনও পড়িনি জানেন। দুদিন আগেও আমার ঘরে সুখ শান্তির কোনো অভাব ছিল না। জানি না কোন দোষে আমার আজকে এই অবস্থা, সব দিক থেকে সর্বহারা হয়ে পড়েছি আমি। একে তো মান সম্মান গেছে ছেলেটা হাজতে, তার উপরে আবার আমার আদরের কাছের ভাইজিটা, যাকে গত 5 বছর ধরে নিজের মেয়ের মতো মানুষ করেছি, সেও পর্যন্ত আমাকে ফেলে চলে গেল আজ।
চলে গেছে মেরি?
হ্যাঁ, সে চলে গেছে। আসলে কালকে রাত্রের আগের মাথায় বলে ফেলেছিলাম, সে যদি আর্থারকে বিবাহ করত তাহলে ছেলেটা এতটা গোল্লায় যেত না। ব্যাস, আমার এই কথাটাই তার মনে লেগে গেছে, বিছানায় শুইনি পর্যন্ত সারাটা রাত। অভিমান করে বাড়ি ছেলে চলে যাওয়ার আগে আমার জন্যই চিরকুটটা রেখে গেছে।
হোমস হাত বাড়িয়ে চিরকুটটা নিল, তাতে লেখা রয়েছে,
প্রিয় কাকা, আজকে আমার জন্যই তোমাকে এমন চরম বিপদের মধ্যে পড়তে হয়েছে। অনেক ভেবে চিনতে দেখলাম আমার আর এই বাড়িতে থাকা উচিত হবে না। আমি চাই না তুমি আমার জন্য আর কোনো রকম অশান্তির মধ্যে পড়ো, তাই আমি এ বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি। জানি না যেখানে যাচ্ছি মনে শান্তি খুঁজে পাবো কি না, তবু আমি চলে যাচ্ছি। আমাকে খোঁজার কোনো চেষ্টা করো না, খুঁজে পাবে না। আমিও আর কোনো দিন এ বাড়িতে ফিরব না। ইতি তোমারই আদরের ম্যারি।
চিঠি পড়া শেষ করে হোমস তাকালো মিস্টার হোল্ডারের দিকে। মিস্টার হোল্ডার খুবই চিন্তিত ও সংশয়ের সুরে হোমসকে বলে উঠলেন,
ম্যারি কি শেষমেশ আত্মহত্যা করবে মিস্টার হোমস? ওদিকে চুরি হয়ে যাওয়া পান্নাগুলোরও কি কোনো হদিস পেলেন আপনি? আমি যে আর পারছি না, কিচ্ছু ভালো লাগছে না।
না না, এটুকু নিশ্চিত করে আপনাকে বলতে পারি, ম্যারি আর যাই করুক আত্মহত্যা করবে না। চুরি হয়ে যাওয়া 3টে পান্নাই আপনি ফেরত পাবেন, কিন্তু তার জন্য কিন্তু আপনাকে কিছু টাকা খরচ করতে হবে। আপনি পারবেন তো?
চুরি হয়ে যাওয়া পান্না পুনরায় উদ্ধার করতে আমি 1000 কেন, দরকার পড়লে 10,000 পাউন্ড দিতেও রাজি মশাই।
আহা মিস্টার হোল্ডার, অতও খরচ করতে হবে না। পুরস্কারের টাকাটা ধরে সব মিলিয়ে ওই প্রায় ধরুন না 1,000-2,000 টাকা খরচা করতে পারলেই হয়ে যাবে। আপনার সাথে আশা করি চেক বইটা আছে। এই নিন, আমি কলম দিচ্ছি, ঝটপট একটা 4,000 পাউন্ডের চেক লিখে ফেলুন দেখি।
আমার এই অত্যন্ত প্রিয় মানুষটির সাথে আমি দীর্ঘদিন সহকারী হিসেবে থেকে থেকে তার এই ধরনের স্বভাবটা খুব ভালো করেই জেনে গেছি, সুতরাং তার এই সব ধরনের কথাতে এখন আর একটুকুও অবাক হই না। এই দিকে আমি না অবাক হলেও মিস্টার হোল্ডার কিন্তু হোমসের কথা শুনে কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থাকলেন। বুঝতেই পারলাম সব কিছুই যেন তার কাছে হিয়ালির মতন লাগছে। যাই হোক, শেষমেশ তিনি চেকটা লিখে দিলেন। হোমস এইবারে ডেস্কের ড্রয়ার খুলে 3খানা সোনার পান্না বার করে টেবিলের ওপর ছুঁড়ে দিল। পান্না 3টে টেবিলের ওপর ছুঁড়ে দেওয়ার সাথে সাথে হুমড়িকে সেগুলো মুঠোবন্দি করে নিলেন মিস্টার হোল্ডার। মুহূর্তের মধ্যে মনে হলো তিনি আগের থেকে যেন অনেকটা চাঙ্গা হয়ে উঠলেন, তার সেই নিস্তেজ ভাবটা কোথায় যেন ভ্যানিশ হয়ে গেল। তিনি এইবারে হোমসের দিকে তাকিয়ে কৃতজ্ঞতার সুরে বলে উঠলেন,
ও কি বলেছে আপনাকে, আপনাকে ধন্যবাদ দেব বুঝে উঠতে পারছি না, আপনি আমাকে বাঁচালেন।
দেখুন, আমাকে ধন্যবাদ না জানালেও চলবে, কিন্তু আমি আপনাকে এখন কিছু অপ্রিয় সত্য কথা বলতে চাই। আমি জানি আপনার পক্ষে এই কথাগুলো শোনা খুবই কষ্টকর হবে, তবু আপনার সব সত্যিটা জানা একান্ত দরকার। তাই আমি আপনাকে অনুরোধ করব যে আমি এখন যা যা বলছি সেগুলো দয়া করে ধৈর্য ধরে শুনুন। প্রথমেই বলি, আর্থার চুরিটা করেনি। হ্যাঁ, আপনার ছেলে সম্পূর্ণ নির্দোষ। আমি তার কাছে গিয়েছিলাম, এই ব্যাপারে তার সাথে বিস্তারিতভাবে কথাও বলেছি। এছাড়া তার কাছে এমন কিছু কথা জানতে পেরেছি যেগুলো আমার জানা ছিল না। এইবার আসছি আসল কথাতে, যেটা শুনলে আমি কিন্তু আবারও বলছি আপনি আঘাত পাবেন। তবু কোনো রকম ভণিতা না করেই বলি, আপনার আদরের ভাইজি ম্যারি ও স্যার জর্জ বার্নওয়েল দুজনে মিলিত প্রচেষ্টায় কর্নেটটা থেকে তিনটে পান্না চুরি করে নিয়েছিল, আর ম্যারি বার্নওয়েলের সাথেই পালিয়ে গেছে। জর্জ বার্নওয়েল ইংল্যান্ডের একজন নাম করা দুষ্কৃতী। হেনার তো কোনো বিবেকবোধটোধ নেই, জুয়া খেলে সর্বশান্ত হয়ে গেছে। আমি জানি সে বহু মেয়ের সর্বনাশ করেছে, আর এইবারে তার শিকার হয়েছে আপনার ভাইজি। আপনি হয়তো এই কথাটা জানেন না, ওরা প্রায় সন্ধ্যাবেলা লুকিয়ে লুকিয়ে দেখা করত।
এতটা বলে হোমস থামল। অপরিসীম ক্লান্তি, হতাশা, এক ঝাঁক অবিশ্বাস যেন তাকে তখন শক্ত বন্ধনীতে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে।
এইসব আপনি কি বলছেন মিস্টার হোমস? আমি যে কিছুই বিশ্বাস করে উঠতে পারছি না। কিভাবে ম্যারি নিজের সর্বনাশ এইভাবে নিজে নিজেই ডেকে আনতে পারলো? না 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 না, আমি এখন কি করি কিছুই যে বুঝে উঠতে পারছি না। মেয়েটার ওই বদ্রকের সঙ্গে পড়ে যে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেই কথা ভেবেই তো আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে।
আপনি একটু শান্ত হয়ে বসুন মিস্টার হোল্ডার, এই মুহূর্তে আপনি তেমন বিশেষ কিছুই করে উঠতে পারবেন না। মনে রাখবেন, ম্যারি স্বেচ্ছাতেই আপনার বাড়ি ত্যাগ করেছে, আর এছাড়াও এতক্ষণে ম্যারি আর জর্জ বার্নওয়েল অনেকটাই পথ চলে গেছে, তাদের নাগালে পাওয়া এখন আর খুব একটা সহজ নয়। আপনাকে এইবারে বরং আমি সেদিনকে রাত্রের ঘটনাগুলো শোনাতে চাই। গোটা ঘটনাটা শোনার পরেই আপনার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বসুন।
হোমস এইবারে সেই দিন রাত্রের ঘটনাটা বলা শুরু করল।
আপনি শুতে গেছেন মনে করে জানলা খুলে ম্যারি সর্বপ্রথম বার্নওয়েলকে করুনেটের কথাটা জানায়। সোনার করুনেটে বেরিল বসানো আছে জেনে বার্নওয়েল আর সময় নষ্ট করে খুব দ্রুত করুনেটটি নিজের কাছে হস্তগত করার ইচ্ছা প্রকাশ করে। ভালোবাসায় অন্ধ ম্যারিও রাজি হয়ে যায় এই প্রস্তাবে। সবে যখন তারা করুনেটটা কীভাবে হাতানো যায় তার সলা পরামর্শ করতে শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে আপনি হলঘরে এসে উপস্থিত হলেন। তখন ম্যারি আর অন্য কোনো উপায় না দেখে আপনি যাতে কোনো কিছু সন্দেহ না করেন তাই আপনার নজর লুসিফারের দিকে ঘোরানোর চেষ্টা করে। লুসিফার যে পুরুষ সঙ্গীটির সাথে দেখা করতে গেছে এই কথাটা আপনাকে বলে। এদিকে আপনি আর্থারকে ক্লাবের জন্য টাকা না দেওয়ায় সে কোথা থেকে টাকা জোগাড় করবে এই সব ভেবে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, ফলে দুশ্চিন্তার চোটে ঘুমোতেই পারছিলেন না। এমনিতেই আপনার সাথে তার বচসা হওয়ার জন্য মাথাটা শুরু থেকেই গরম ছিল। ঠিক ওই সময় ঘরের বাইরে কারুর খুব সন্তর্পণে হাঁটার শব্দ শুনে আর্থারের মনটা কেমন কু ডেকে উঠল। তাই সেও বিলম্ব না করে চুপি চুপি বাইরে বেরিয়ে এসে দেখে ম্যারি খুব সাবধানে পা ফেলে ফেলে আপনার ড্রেসিং রুমে ঢুকছে। আর্থার ম্যারিকে ওইরকমভাবে লুকিয়ে লুকিয়ে ড্রেসিং রুমে ঢুকতে দেখেই খুব দ্রুত নিজের ঘরে ফিরে এসে গায়ে জামাটা গলিয়ে নিয়ে আবার ফিরে গিয়ে ড্রেসিং রুমের দরজার আড়ালে দাঁড়ায়। আর্থার দেখে আলমারিটা খুলে করুনেটটা নিয়ে আবার খুব সন্তর্পণে ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে ম্যারি। এইখানেই আর্থারের অবাক হওয়ার শেষ ছিল না, কারণ আর্থার দেখল ম্যারি নিচে নেমে করুনেটটা আবার জানলা খুলে কাকে যেন পাচার করছে। আর্থার আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো এই ভেবে যে ম্যারি যেই ঘরে চলে যাবে অমনি সে জানলা টপকে বাইরের লোকটাকে ধরবে। ম্যারি নিজের ঘরে চলে যেতেই জানলা খুলে লাফিয়ে বাইরে নামলো আর্থার। বার্নওয়েল যে ম্যারির সাথে জোট বেঁধে অপরাধটা করেছে সেটা তো সে প্রথমে বুঝতে পারেনি। যাই হোক, জানলার বাইরে গিয়ে পড়তে আর্থারের সাথে সেই লোকটার দারুণ ধস্তাধস্তি শুরু হয়, আর সেই সময় আর্থার চিনতে পারে লোকটাকে। করুনেটটা নিয়ে পালাচ্ছে আর কেউ নয়, স্বয়ং বার্নওয়েল। বার্নওয়েলকে একটা সপাটে ঘুষি মেরে কুপকাত করে আর্থার করুনেটটা ছিনিয়ে নেয়, আর ওইদিকে বার্নওয়েল ঘুষির আঘাতে ভালো মতো জখম হয়ে কোনো রকমে পালিয়ে যায়। আর্থার যেহেতু ম্যারিকে ভালোবাসত, তাই এত কাণ্ড হয়ে যাওয়ার পরেও কোনো রকম চিৎকার চেঁচামেচি না করে আপনার ড্রেসিং রুমে সে করোনেটটা রাখতে আসে। কিন্তু করোনেটটা আলমারিতে রাখতে গিয়ে তার নজরে আসে তিনটে বেরিল মিসিং আর করোনেটটা একটা জায়গায় বাঁকা। আর্থারের তখন মনে হয় যদি সে কোনোভাবে করোনেটের বাঁকা অংশটিকে সোজা করতে পারে তাহলে হয়তো ম্যারির ওপর কেউ সন্দেহ করবে না। তাই সে করোনেটটা হাতে নিয়ে যেই বাঁকা অংশটা সোজা করার জন্য উদ্যত হতে যাবে ঠিক তখনই আপনিও ঘরে এসে উপস্থিত হন। আর্থারকে করোনেটটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আপনার স্বাভাবিকভাবেই সন্দেহ হয় যে আর্থারই বোধহয় চুরিটা করেছে, আর তাই আপনি আর্থারের কথা কানে তুললেন না, শেষে তাকে পুলিশের হাতে তুলে দিলেন। আপনার কাছে চোরের অপবাদ পেয়ে সে অভিমানে চুপ করে যায়। আর ম্যারির প্রতি তো তার একটা বিশেষ দুর্বলতা ছিলই, যার ফলে সে একবারও পুলিশের সামনে ম্যারির নামটা নেন। আপনাকে আরও একটা কথা জানিয়ে রাখি মিস্টার হোল্ডার, চুরির রাত্রে আপনার কাছে আর্থার 5 মিনিট সময় চেয়েছিল। সে বাইরে যেতে চেয়েছিল, আর্থার চেয়েছিল বাইরে বেরিয়ে 5 মিনিটের মধ্যে ধস্তাধস্তির সময় কোনোভাবে ভেঙে যাওয়া করোনেটের ভাঙা অংশটি গলি থেকে তুলে আনতে। আপনি ওই দিন আর্থারকে বেরোতে অনুমতি দিলে ও পালিয়ে যেত না মিস্টার হোল্ডার। ম্যারির কথাতে আমি প্রথমে বিভ্রান্ত হয়েছিলাম। ম্যারি জানিয়েছিল লুসি ও তার পুরুষ সঙ্গী গল্প করার আড়ালে যোগসাজক করে করোনেটটা হাতাতে পারে। এই সম্ভাবনাটাকেও আমি একেবারে উড়িয়ে দিইনি, কারণ আপনার বাড়ির রান্নাঘরের দরজার পাশে বরফের ওপরে একজন নারী ও একজন পুরুষের স্পষ্ট পায়ের ছাপ দেখতে পেয়েছিলাম। আর এমনকি সেই পুরুষের একটি পাজে কাঠের, সেটাও বুঝতে পারি বরফের ওপর স্পষ্ট গোলাকার দাগটা দেখে। কিন্তু গলিতে ঢুকে ভুল ভাঙল আমার। গলিতে চোখে পড়ল বরফের ওপর 2 জোড়া পায়ের ছাপ, 1 জোড়া ছাপ বুটের ও 1 জোড়া খালি পায়ের। ভালো করে পরীক্ষা করে দেখলাম বুটের ছাপ মারিয়ে 1 জন দৌড়াচ্ছে খালি পায়ে। একটু ভালো করে পরীক্ষা করতেই বোঝা গেল বুটের ছাপের ওপর খালি পায়ের ছাপ, তার মানে বুটের ছাপ মারিয়ে 1 জন দৌড়াচ্ছিল খালি পায়ে। আচ্ছা, আপনার মনে আছে মিস্টার হোল্ডার, আপনি বলেছিলেন আর্থারের পায়ে কোনো চটি বা বুট ছিল না। সুতরাং আমি স্পষ্ট বুঝতে পারলাম যে বুট পরা লোকটির পিছনে আর্থার ছুটেছিল, আর এই ছাপগুলো অনুসরণ করে একটু এগিয়ে যেতেই চোখে পড়ল এক জায়গায় রয়েছে কয়েকটা গর্ত ও তারই আশেপাশে লেগে রয়েছে কয়েকটা রক্তের দাগ। ওই গর্ত ও রক্তের দাগ দেখে বুঝলাম এই স্থানেই তাদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। কিন্তু গর্তটা পেরিয়ে যেতেই আর কোথাও খালি পায়ের ছাপটা চোখে পড়ল না, তার বদলে চোখে পড়ল শুধুমাত্র ওই 1 জোড়া বুটের ছাপ, তার সাথে কয়েক ফোঁটা রক্ত। এইবার এইখান থেকে বুঝে গেলাম বুট পরা লোকটি জখম হয়ে ফিরে গেছেন, আর তার পাশাপাশি নজরে এলো খালি পায়ের ছাপটা পুনরায় আবার আপনার বাড়িতে ফিরে আসছে।
এতটা পর্যন্ত পরিষ্কারভাবে কেসটাকে সাজিয়ে নিয়ে আমার মেইনলি 2 প্রশ্ন রইল। 1, আলমারি থেকে করোনেটটাকে কে নামিয়ে আনলো? আর 2, বাইরে থেকে সোনার করোনেটটা নিয়ে পালালোই বা কে? প্রশ্ন দুটোর উত্তর খোঁজার জন্য মাথা ঘামাতে শুরু করলাম। সন্দেহের তালিকা থেকে আপনাকে বাদ দিয়ে দিলাম, পড়ে থাকলো আপনার ছেলে। এইবারে ভাবলাম পরিচারিকাদের মধ্যে কেউ যদি চুরি করে থাকে তার নাম গোপন করে কিন্তু আর্থার হাজতে যেত না। কিন্তু খটকাটা হলো এইভাবে সে নিজে নির্দোষ হওয়া সত্ত্বেও কার মুখ চেয়ে মুখে কুলু পেটে নির্বিবাদে হাজত বাস মেনে নিচ্ছে। এইবারেই দৃশ্যপটে এসে গেল ম্যারি। বুঝতে খুব একটা অসুবিধা হলো না যে একমাত্র ম্যারির জন্যই সে শত কষ্ট হলেও হাজত বাস মেনে নেবে। এর পাশাপাশি মনে পড়ে গেল আপনি বলেছিলেন রাত্রে শুতে যাওয়ার আগে হলঘরে আপনার সাথে ম্যারির জানলার সামনে দেখা হয়েছিল। আমি দুয়ে দুয়ে 4 করলাম। মনে পড়ল আপনি বলেছিলেন ম্যারি আর্থারের হাতে করোনেটটা দেখে অজ্ঞান হয়ে পড়েছিল। এবার বুঝতে পারছেন, ম্যারি আর্থারের হাতে করোনেটটা দেখে ভয় অজ্ঞান হয়ে গেছিল। তার মনে তখন এই আশঙ্কাটাই হচ্ছিল যে বার্নওয়েলের হাতে করোনেটটা তুলে দেওয়ার পরেও সেটা কি করে আর্থার পেল। তবে কি আর্থার সব দেখে ফেলেছে? এইবারে যদি সে আপনাকে সব বলে দেয়? এই সব ভেবেই সে ভয় পেয়ে আর মাথায় চাপ নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। না হলে আর্থারের হাতে করোনেটটা দেখে মেরির জ্ঞান হারানোর মতো কিন্তু কোনো কারণ ছিল না। এইবার দ্বিতীয় প্রশ্ন, বাইরে কার হাতে মেরি করোনেটটা পাচার করেছিল? দেরি না করে ভাবতে লাগলাম। আপনি বলেছিলেন মনে আছে, আপনাদের বাড়িতে বেশি লোকের যাতায়াত না থাকলেও যে অল্প কয়েকজনের যাতায়াত আছে তার মধ্যে বার্নওয়েল একজন। আর্থারের সাথে দেখা করতে এলে তার মেরির সাথেও দেখা হয়ে যেত। বার্নওয়েল যে মেয়েদের সাথে কুকীর্তি ঘটাতে ওস্তাদ সেইটা আমার অজানা ছিল না। তখনই আমার আংশিকভাবে মনে হতে লাগলো মেরি জানলা খুলে বাইরে অপেক্ষারত বার্নওয়েলকেই নিশ্চয়ই করোনেটটা দিয়েছিল। এইদিকে যে কোনো তদন্তের ক্ষেত্রেই আবার আংশিক অনুমানের উপর ভিত্তি করে এগোনো যায় না। এই সময় মনে হলো, আমি যদি কোনোভাবে বার্নওয়েলের বুটটা জোগাড় করে তার সাথে বরফে পড়ে থাকা বুটের পায়ের ছাপ মিলিয়ে নিতে পারি তাহলে তো পুরোপুরি নিশ্চিত হয়েই যাব যে আমার সন্দেহ সম্পূর্ণ নির্ভুল। সুতরাং আমি কীভাবে এগোবো তাই মোটামুটি একটা পরিকল্পনা করে একটা লোফারের ছদ্মবেশ ধরে হাজির হলাম বার্নওয়েলের বাড়িতে। তার বাড়ির পরিচারকের পকেটে কিছু টাকা গুঁজে দিয়ে জেনে নিলাম যে আগের দিন রাত্রে তার মালিক মুখে জখম নিয়ে বাড়ি ফিরেছে, আর তার সাথে সাথে বার্নওয়েলের একজোড়া বুটও হাতিয়ে নিলাম। আপনার বাড়ির গলিতে বরফের ওপর পড়ে থাকা বুটের ছাপের সাথে এই বুটের ছাপ মেলাতেই দেখলাম দুটো ছাপ হুবহু এক। ব্যাস, এইবারে পুরোপুরি নিশ্চিন্ত হয়ে গেলাম বার্নওয়েলও দোষী, আর এটাও বুঝতে পারলাম যে তার কাছেই রয়েছে তিনটে পান্না। সুতরাং বাড়ি ফিরে ছদ্মবেশ পাল্টে নিজের বেশে আবার বার্নওয়েলের বাড়িতে গেলাম। আমি জানতাম সহজে সে ধরা দিতে চাইবে না, তাই প্রস্তুত হয়েই গেছিলাম। প্রথমে ভালোভাবেই বোঝালাম কিন্তু কাজ হলো না। তারপরে একটু কড়া ভাষায় বললাম, তাতেও কিছু হলো না। সর্বশেষে ভয় দেখালাম, তাতেও ভয় না পেয়ে সে উপরন্তু মারমুখী হয়ে উঠল। তখন বাধ্য হয়ে পিস্তলটা বার করে তার সামনে ধরলাম। বললাম, 3,000 পাউন্ড দেব, আমার বেরিল তিনটে চাই। এত টাকার লোভ সামলাতে পারল না বার্নওয়েল। লোভে পড়ে স্বীকার করে নিল যে মাত্র 600 পাউন্ডের বিনিময়ে সে পান্না তিনটে বিক্রি করে দিয়েছে একজনকে। সর্বশেষে যিনি পান্না তিনটে কিনেছেন তার বাড়িতে বার্নওয়েলের কাছ থেকে ঠিকানা আদায় করে হাজির হয়ে 3,000 পাউন্ড দিয়ে উদ্ধার করলাম নিখোঁজ হয়ে যাওয়া সেই মহামূল্যবান বেরিল করোনেটের। তিনটে বেরিল। সব কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরলাম তখন রাত্রি 2 বাজে প্রায়। এই সূত্র ধরে আপনাকে আরেকটা কথা জানিয়ে রাখি, বার্নওয়েল ও বার্নওয়েলের থেকে যিনি বেরিলগুলো কিনেছিলেন তাদের দুপক্ষকেই আমাকে নিশ্চয়তা দিয়ে আসতে হয়েছে যে কোনো রকম পুলিশি ঝামেলা হবে না। সুতরাং আশা করি আপনি বুঝতেই পারছেন।
মিস্টার হোমস, আজ আপনি গোটা ইংল্যান্ডকে একটা বড় পাবলিক স্ক্যান্ডাল থেকে বাঁচালেন। এইবারে বুঝছি গতকালকে সন্ধেবেলাতে বাড়ির পাশের গলিতে ঘুরঘুর করা লোফারটা আসলে স্বয়ং ছদ্মবেশী শার্লক হোমস। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব জানি না, আপনার ক্ষমতার কোনো তুলনা হয় না। এইবারে ছেলেটার কাছে আমাকে যেতে হবে। আপনি না উপস্থিত হলে আমার আর্থারের প্রতি ভুল ধারণাটা থেকেই যেত। তাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি। আমি তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। শুধু আক্ষেপ থেকে গেল ম্যারিটার জন্য।
মিস্টার হোল্ডার, আর দুঃখ পাবেন না, ম্যারি নিজের পথ নিজেই বেছে নিয়েছে, এতে কারুর কিছু করার নেই। আপনি বরং দ্রুত আর্থারের কাছে যান, ছেলেটা যে বড্ড অভিমান করে বসে আছে তার বাবার উপরে।
ধীরে ধীরে মিস্টার হোল্ডার হেঁটে চলেছেন রাস্তার উপর দিয়ে। না, আজ আর তার চলার মধ্যে নেই সেই প্রথম দিনকার মতন অস্থিরতা। আজকে তিনি চলেছেন একজন পিতা হয়ে পুত্রর মান ভাঙিয়ে নিজের বুকে টেনে নেবেন বলে। আজকে নেই আর তার কোনো রকম কলঙ্ক লাগার ভয়। আমি আর আমার বন্ধুবর দেখছি জানলা দিয়ে ধীরে ধীরে বরফ গলা পথে চলতে চলতে মিলিয়ে যাচ্ছেন ব্যাংকার মিস্টার আলেকজান্ডার হোল্ডার।